বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে আমেরিকার বাণিজ্যিক জাহাজ ও কয়েকটি ডেস্ট্রয়ারে হামলা চালালে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা কঠিন হবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঢাকায় বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষ। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিএসএফ মহাপরিচালকের দাবি। এবং ভারতের রাজধানী দিল্লিতে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র এবং কয়েকটি ড্রোন দিয়ে আমেরিকার জাহাজ ও কয়েকটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের বর্বর আগ্রাসন ও যুদ্ধ অপরাধের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদ জানিয়ে ইয়েমেন মার্কিন লক্ষ্যবস্তুতে এ ধরনের হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের সামরিক বাহিনী আমেরিকার বিরুদ্ধে দুটো চমৎকার অভিযান চালিয়েছে। এর মধ্যে রয়েছে একটি জাহাজ এবং কয়েকটি মার্কিন ডেস্ট্রয়ার। জেনারেল সারি বলেন, প্রথম হামলায় ইয়েমেনের সেনারা আমেরিকার প্রোপেল ফরচুনা নামক জাহাজটিকে শিকারে পরিণত করে। লোহিত সাগরে এবং এডেন উপসাগরে কয়েকটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে 37টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেন, দুটি অভিযানই সফল হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পবিত্র রমজান মাসের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা কঠিন হবে। পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সম্ভব হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমার মনে হয় বিষয়টি কঠিন হবে। আগামীকাল রোববার থেকে ফিলিস্তিনে পবিত্র রমজান মাস শুরু হবে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে বাইডেন প্রশাসন শুরু থেকেই বিরোধিতা করে আসছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনবার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। এ নিয়ে আমেরিকার ভেতরে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে এবং আমেরিকার বিক্ষোভকারীরা বাইডেনকে জেনোসাইড জো বলে আখ্যা দিয়েছেন। বাইডেন প্রশাসন ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যাকে নিজেদের আত্মরক্ষার অধিকার বলে চালিয়ে দিতে চাইলেও মার্কিন বেশিরভাগ মানুষ তা মানতে নারাজ। বাইডেন প্রশাসনের এই অবস্থানের বিরুদ্ধে বিক্ষোভকারীরা শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে এবং আমেরিকায় বসবাসরত মুসলমান ভোটাররা আগামী নির্বাচনে বেশিরভাগই বাইডেনকে ভোট দেবেন না বলে ঘোষণা করেছেন। জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইহুদিবাদী ইসরায়েলকে বহিষ্কার করার দাবি জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত পাঁচ মাসে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করার পর ইরান এই দাবি জানাল। ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব কাজিম গারিবাবাদি এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের অর্থ ও সামাজিক পরিষদের সভাপতি এবং জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সংস্থার প্রধানকে আলাদা তিনটি চিঠি দিয়েছেন। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধ যজ্ঞ চালাচ্ছে তার ভেতরে সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে সেখানকার নারী ও শিশুদের উপরে দখলদার সেনাদের বর্বরতা। সেখানকার নারী ও তরুণীদের পরিস্থিতি ভয়াবহ। কাজেম গারিবাবাদী বলেন, দখলদার ইসরায়েল এ ধরনের কালো ইতিহাসের অধিকারী হওয়ার পরও জাতিসংঘ নারী বিষয়ক কমিশনের সদস্য রয়েছে এবং এই সংস্থার লক্ষ্য উদ্দেশ্য অর্জনের পথে বিরাট বাধা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 5 দিনব্যাপী বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে বিএসএফ কর্মকর্তা নীতিন আগরওয়াল বলেছেন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 5 দিনব্যাপী বৈঠক আজ শনিবার ঢাকায় শেষ হয়েছে। 54তম সীমান্ত সম্মেলন শেষে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক নীতিন আগরওয়াল বলেছেন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবি বিএসএফ ডিজির যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক আর বলেন, বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে না, কিন্তু ক্লোজ রেঞ্জ থেকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র দিয়ে গুলি করলেও মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে সীমান্তে হত্যা শূন্যে
We have also discussed with BGB. We have decided to increase our joint border patrolling, to share intelligence more proactively and try to help each other out in preventing these trans-border crimes and on attack.
আর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত হত্যা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
Mutual benefit economically can be obtained. So in that regard, we have discussed so that more number of border huts can be initiated with proper mechanism, proper implementation, so that the bordering people of both sides within regulations can conduct that, can implement that, and have a better life.
Badshah Rahman, Radio Tehran, Dhaka.
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের রাজধানী দিল্লির একটি মসজিদ সংলগ্ন সড়কে জুমা নামাজ পড়ার সময় মুসল্লিদের মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা। তাদের প্রতিবাদের মুখে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মনোজ কুমার তোমরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের রাজধানী দিল্লির ইন্দ্রলোক এলাকায় একটি মসজিদ সংলগ্ন সড়কে জুমা নামাজ পড়ার সময় মুসল্লিদের মারধর এমনকি লাথি মেরে উঠিয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। মুসল্লিদের প্রতিবাদের মুখে অবশেষে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মনোজ কুমার তোমরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, মসজিদে জায়গা না ধরার কারণে মসজিদ সংলগ্ন সড়কের এক পাশে কিছু মুসল্লি নামাজ পড়ছিলেন, কিন্তু সিজদারত থাকার সময় দিল্লি পুলিশের এক কর্মকর্তা তাদের বুটের লাথির আঘাত করেন। ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ প্রসঙ্গে আজ শনিবার জামায়াত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম রেডিও তেহরানকে বলেন,
এটা সারা বিশ্বের কাছে একটা অত্যন্ত খারাপ মেসেজ যাবে, আমাদের দেশের খারাপ চেহারা তৈরি হবে আচরণ, যে মুসলিমদের প্রতি এই ধরনের অত্যাচার অবিচার। এমনি তো আমরা বিদেশের কাছে বারবার নিন্দিত হচ্ছে যে ভারতবর্ষে সংখ্যালঘুরা নিরাপদ নয়, তাদের সঙ্গে আচরণ ঠিক হচ্ছে না।
এদিকে ওই ঘটনায় বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। জামিয়াত উলামায়ে হিন্দ পুলিশ কর্মকর্তা দ্বারা নামাজ পাঠরত মুসল্লিদের লাথি মারার ঘটনাকে ইসলামোফোবিয়া বলে অভিহিত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাকে চিঠি লিখে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, এ ধরনের ঘটনা বৈশ্বিক পর্যায়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে বিমান থেকে নিক্ষিপ্ত ত্রাণ ভর্তি বস্তার নিচে চাপা পড়ে দুই শিশুসহ অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা কর্তৃপক্ষ বিমান থেকে ত্রাণ ফেলার ঘটনাকে শুরু থেকেই চটকদার প্রচারণা বলে প্রত্যাখ্যান করে এসেছে। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল বলেছেন, শুক্রবার গাজা সিটির উত্তর পশ্চিম অংশের আশাতি শরণার্থী শিবিরে ত্রাণ পাওয়ার জন্য মরিয়া লোকজনের উপর বিমান থেকে ফেলা ত্রাণের বস্তা সজোরে আঘাত করলে পাঁচজন নিহত ও অন্তত ১০ জন আহত হন। তিনি বলেন, বিমান থেকে ভুল পদ্ধতিতে ত্রাণ নিক্ষেপের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা গেছে, বিমান থেকে ফেলা ত্রাণের একাধিক বস্তায় লাগানো প্যারাশুট সঠিকভাবে না খোলায় সেগুলো সরাসরি ভূমিতে সমবেত অসহায় লোকজনের মাথার উপর আঘাত হানছে, ফলে হতাহতের এই ঘটনা ঘটে। কোন দেশের বিমান থেকে এই ত্রাণ ফেলা হয়েছে তা অবশ্য জানা যায়নি। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওমান এবং ইরান। শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও তার ওমানি সমকক্ষ সাইদ বদর আল বুসাইদের মধ্যে এক টেলিফোন আলাপে দুই মন্ত্রী এ আহ্বান জানান। তারা বলেন, গাজা উপত্যকায় গণহত্যার শিকার অসহায় ফিলিস্তিনি জনগণের সাহায্যে মুসলিম দেশগুলোকেই এগিয়ে যেতে হবে। দুই পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের জেদ্দায় সম্প্রতি অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসি জরুরি বৈঠকের কথা উল্লেখ করে বলেন, গাজাবাসীর জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গত সপ্তাহে ইরান সহ আরও কয়েকটি মুসলিম দেশের অনুরোধে ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সেখানে ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করা হয়। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের উপর যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েলের রোসপিনা বিমানবন্দরের একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালিয়েছে। অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে ওই বিমানবন্দরটি অবস্থিত। এছাড়া অধিকৃত গোলান মালভূমির একটি তথ্য কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। শাহবাজ শরীফ দ্বিতীয় পর্যায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন নির্মাণে তার সরকার তৃতীয় কোনো দেশের সঙ্গে পরামর্শ করার প্রয়োজনীয়তা নেই বলে ঘোষণা করেছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিভিন্ন ক্ষেত্রে তেহরান ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসিও পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী ও গভীর করতে পুরোপুরি প্রস্তুত বলে ঘোষণা করেছেন। প্রতিবেশীদের সাথে সকল ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ ইরানের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। ইরানের সাথে পাকিস্তানের 900 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইরানের সঙ্গে পাকিস্তানের গ্যাস পাইপলাইন স্থাপনের একটি যৌথ প্রকল্পের কাজ নিয়ে 2014 সাল থেকে প্রচেষ্টা চলে আসছে, কিন্তু ইরান ওই প্রকল্পের ব্যাপারে নিজস্ব প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে এলেও পাকিস্তান মার্কিন অবরোধের অজুহাত দেখিয়ে অঙ্গীকার বাস্তবায়নে সময় ক্ষেপণ করে আসছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বলেছে, ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন বিষয়ক যৌথ প্রকল্প নিয়ে আমেরিকার অবস্থান প্রসঙ্গে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করবে, কিন্তু পাকিস্তান এবার সাফ জানিয়ে দিয়েছে নিজেদের মাটিতে গ্যাস পাইপলাইন স্থাপনের ব্যাপারে ইসলামাবাদ সরকার তৃতীয় কোনো দেশের সঙ্গে আলোচনা কিংবা পরামর্শ করার প্রয়োজন রয়েছে বলে মনে করে না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ আরও বলেছেন, পাকিস্তানে তেল গ্যাসের কমতি রয়েছে। শান্তির পাইপলাইন হিসেবে পরিচিত এই প্রকল্প তাই পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেছেন, আমেরিকা সহ বিদেশি শক্তিগুলোর চাপের কারণে গুরুত্বপূর্ণ ওই প্রকল্পের কাজটি বাস্তবায়িত হয়নি। এ কারণে পাকিস্তানকে অনেক মূল্য দিতে হয়েছে। কাতার থেকে তরল গ্যাস আমদানি করা সহ বিভিন্ন উপায়ে ওই গ্যাসের অভাব পূরণ করতে হয়েছে। জাহরা বালুচ তাই তাঁর সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন স্থাপনের যৌথ প্রকল্পের কাজ অচিরেই শুরু করবে। 80 কিলোমিটার পাইপলাইনের কাজ নিজেদের ভূখণ্ডেই করা হবে বলে তিনি জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানিও সম্প্রতি তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ইরান ও পাকিস্তানের মধ্যে গ্যাস পাইপলাইন নির্মাণ বিষয়ে দুদেশের জ্বালানি বিষয়ক কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তান এই প্রকল্পের প্রথম পর্যায়ে 80 কিলোমিটার পাইপলাইন নির্মাণের কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা পাকিস্তান সরকারের জ্বালানি কমিটি অনুমোদন করেছে বলেও জানান তিনি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে। আন্তর্জাতিক ফারাক্কা কমিটি এক যৌথ বিবৃতিতে ঢাকা ও দিল্লিকে গঙ্গা ও তিস্তা পানি চুক্তিতে গ্যারান্টি ক্লজ যুক্ত করার দাবি জানিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
আন্তর্জাতিক ফারাক্কা কমিটি IFC এক যৌথ বিবৃতিতে ঢাকা ও দিল্লিকে গঙ্গা ও তিস্তা পানি চুক্তিকে গ্যারান্টি ও আর্বিট্রেশন ক্লোজ সংযুক্ত করার দাবি জানিয়েছেন। শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা একথা বলেন। নেতৃবৃন্দ জানান, উভয় দেশের মধ্য দিয়ে প্রবাহিত 54টি নদী বাঁচিয়ে রাখতে উৎস থেকে সাগর পর্যন্ত তাদের প্রবাহ বজায় রাখা খুবই জরুরি, আর এজন্য তিস্তা পানি চুক্তি খুবই প্রয়োজনীয়। বিবৃতিতে উল্লেখ করা হয় যে প্রতিবেশী অনেক দেশের সঙ্গে স্বাক্ষরিত পানি চুক্তিগুলোতে ভারতের গ্যারান্টি ও আর্বিট্রেশন ক্লোজ রয়েছে, ফলে সিন্ধু ও মহাকালী পানি চুক্তিগুলো পারস্পরিক স্বার্থ রক্ষা করতে সেসব দেশ সমর্থ হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তিতে সেই শর্ত পূরণ করেনি তারা। বন্ধু প্রতিম দাবিদার দুদেশের সম্পর্কের আশানুরূপ উন্নয়ন হয়নি অনেক ক্ষেত্রে। আন্তর্জাতিক ফারাক্কা কমিটি এসব কথা বলেছেন। তাদের সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদার বলেন,
বাংলাদেশ গঙ্গা চুক্তির শর্ত অনুসারে পানি পায়নি, তা নিয়ে কার্যকর কোনো পদক্ষেপও নিতে পারেনি, কারণ চুক্তিতে গ্যারান্টি ও আর্বিট্রেশন ক্লজ ছিল। নবায়নের সময় চুক্তির এই দুর্বলতা অবশ্যই কাটিয়ে উঠতে হবে। তিস্তা নিয়ে চুক্তি হবার কথা ছিল 2011 সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাংলাদেশ সফরের সময়।
যে চুক্তি 2026 সালে শেষ হয়ে যাবে, এই চুক্তির নবায়ন ও তিস্তা পানি চুক্তি সম্পাদনের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সম্প্রতি দিল্লি সফরে তিনি ভারত সরকারকে তাগিদ দিয়েছেন। তাই নবায়নের সময় চুক্তির এই দুর্বলতা অবশ্যই কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এখন সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন আইএফসি বাংলাদেশের সভাপতি ও পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক জসিম উদ্দিন আহমদ।
আমরা আমাদের বাংলাদেশ যা সুজলা সুফলা বাংলাদেশ তাকে এই অবস্থায় রাখতে পারবো, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ সত্যি অন্ধকার হয়ে যাবে।
এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও আইএফসি সদস্য রফিকুল ইসলাম আজাদ মনে করেন, তিস্তা নদীর কোনো পানি বাংলাদেশকে দেয়া হয় না। পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধ চুইয়ে বাংলাদেশে আসে, বর্ষাকালে তারা বন্যার পুরো পানি ছেড়ে দেয়, ফলে প্রতি বছর বাংলাদেশের তিস্তা অববাহিকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এ সমস্যার সমাধান দাবি করেন তারা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে অমর কিংবদন্তি ওমর খৈয়াম শীর্ষক ধারাবাহিক আলোচনা।
অমর কিংবদন্তি ওমর খৈয়াম।
শ্রোতাবন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান ও বিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত অনুষ্ঠানে ইস্পাহানে প্রচলিত ইয়াজদগার্দি ক্যালেন্ডার সংশোধন এবং মহাকাশ গবেষণা কেন্দ্র বা মান মন্দির নির্মাণের জন্য ওমর খৈয়ামের ইস্পাহান আগমনের কথা উল্লেখ করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা ইস্পাহানে ওমর খৈয়ামের গবেষণা ও কর্মকাণ্ডের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ওমর খৈয়ামের নেতৃত্বে একদল বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদকে ইস্পাহানে আসার আমন্ত্রণ জানানো হয়। ইস্পাহানে যারা এসেছিল তারা সবাই সে সময়ের বুদ্ধিজীবী এবং খুব অল্প বয়সী ও শিক্ষিত ছিল। তারা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের উপর ভিত্তি করে ইরানি সৌর ক্যালেন্ডার সংশোধন ও পুনরুজ্জীবিত করেছিলেন এবং সুলতান মালিক শাহের উপাধি জালালউদ্দিনের নামে ক্যালেন্ডারটিকে জালালি ক্যালেন্ডার নামে অভিহিত করেছিলেন। জালালি ক্যালেন্ডারে সূর্য মেষ রাশিতে প্রবেশ করলে সেটাকে নতুন বছরের শুরু হিসেবে ধরা হয়। পূর্ববর্তী ক্যালেন্ডারে অধিবর্ষ বা লিপিয়ার না থাকায় বহু রকম সমস্যার কারণে এই সমস্যার সমাধানের জন্য নতুন এই জালালি ক্যালেন্ডারে 18 দিনকে অধিবর্ষ হিসেবে ধরা হয় এবং এই অধিবর্ষটি মালেক শাহী বা জালালি নামে পরিচিতি পায়। এছাড়াও পহেলা ফরভার দিন, যা ফার্সি নতুন বছরের শুরু ধরা হয়, তাকে সুলতানি নববর্ষ নামে অভিহিত করা হয়।
জালালি ক্যালেন্ডারে এক বছরের সময়কাল সূর্যের চারপাশে পৃথিবীর সম্পূর্ণ ঘূর্ণনের সময়কালের সমান, অর্থাৎ 365 দিন ও রাত 5 ঘন্টা 49 মিনিট 15 সেকেন্ড। এই ক্যালেন্ডারে 5 ঘন্টা 49 মিনিট এবং 15 সেকেন্ডকে প্রতি 4 বা 5 বছরে একটি দিন হিসেবে গণনা করা হয়। জালালি ক্যালেন্ডারের বছরগুলোতে 12টি মাস রয়েছে, যা 622 খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় থেকে শুরু হয়েছিল। জালালি ক্যালেন্ডারের আরবি নাম আত তাওহে জালালি। মূলত এটি একটি সৌর ক্যালেন্ডার, যার অর্থ হচ্ছে আধুনিক চিন্তাধারা অনুযায়ী পৃথিবী সূর্যের পাশে এক পূর্ণ চক্কর অতিক্রম করে। সৌর বছরের যে পরিমাপের উপর ওমর খৈয়াম ফর্মুলা উদ্ভাবন করেন, তাতে দেখা যায় যে বর্তমানে প্রচলিত গণনায় মাত্র 3 মিনিট 11 সেকেন্ড অথবা মাত্র 17 সেকেন্ডের পার্থক্য। পশ্চিমা গবেষকরা বর্তমান সৌর ক্যালেন্ডার তাদের রচিত বলে দাবি করলেও এর প্রকৃত আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী ওমর খৈয়াম। ওমর খৈয়াম গবেষণা ও পর্যবেক্ষণের পর সৌর বছরের দৈর্ঘ্যকাল আবিষ্কার করেন, যা আধুনিক বর্ণনা রীতি অনুযায়ী 365.2424 দিন।
আর ওমর খৈয়ামের ক্যালেন্ডারে তারিখে একদিন পরিবর্তন করতে হবে 5000 বছর পর। আধুনিক ক্যালেন্ডার বিশেষজ্ঞদের বক্তব্য হল, কোপার্নিকাস প্রথম ব্যক্তিত্ব যিনি বছরের একেবারে সঠিক পরিমাণ আবিষ্কার করেন, কিন্তু তার এ বক্তব্য সঠিক নয়। কোপার্নিকাস রোমের প্রধান পাদ্রির ইঙ্গিতে ক্যালেন্ডারে কয়েকটি সংশোধন আনেন এবং বছরের সঠিক দৈর্ঘ্য জানার চেষ্টা করেন, কিন্তু তার সে সফলতায় লাভ হয়নি। বরং যা লাভ হয়েছিল 400 বছর পূর্বে ওমর খৈয়ামের। পরবর্তী বিজ্ঞানীরা প্রমাণ করেন বছরের দৈর্ঘ্য কোপার্নিকাসের 28 সেকেন্ড ভুল হয়। ওমর খৈয়ামের আবিষ্কৃত দৈর্ঘ্য বছরের প্রকৃত দৈর্ঘ্য থেকে শুধু 11.3 সেকেন্ড বেশি। ওমর খৈয়ামের এ অসাধারণ প্রজ্ঞার স্বীকারোক্তি খ্রিস্টান ঐতিহাসিক ও প্রাচ্যবিদরাও করেছেন। আধুনিককালের এক বিশেষজ্ঞের মতে এই ক্যালেন্ডার আমাদের ক্যালেন্ডারের চেয়েও বেশি সঠিক। ওমর খৈয়াম একজন কবি হিসেবে প্রসিদ্ধ, তার চৌপদী দুনিয়া জোড়া খ্যাত, কিন্তু অনেক কম মানুষই জানেন তিনি উঁচু মাপের গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন। তিনি মান মন্দিরগুলোতে বছরের পর বছর জ্যোতির্বিজ্ঞানীদের দিক নির্দেশনা দেন, যার ফলে তারিখে জালালির ক্যালেন্ডার প্রস্তুত হয়।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
যাই হোক শ্রোতাবন্ধুরা, আমরা আপনাদেরকে জালালি ক্যালেন্ডার এবং এক্ষেত্রে ওমর খৈয়ামের কৃতিত্ব বা অবদানের সাথে পরিচয় করিয়ে দিলাম। তবে আসুন এবারে আমরা হাকিম ওমর খৈয়ামের জীবন বৃত্তান্ত সম্পর্কে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। খৈয়াম 18 বছর ইস্পাহানে বসবাস করেছিলেন এবং বহু ক্ষেত্রে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তিনি একজন বিখ্যাত জ্যোতির্বিদ হওয়ার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানেও অসামান্য অবদান রাখেন। খৈয়াম সে সময়ের সবচেয়ে দক্ষ চিকিৎসক হিসেবে সেলজুক রাজাদের চিকিৎসার জন্য রাজ দরবারে যেতেন। রাজপুত্র আহমদ সঞ্জারকে তার চিকিৎসার বিষয়টি আজও বিখ্যাত গল্প হয়ে আছে। কথিত আছে যে খৈয়াম শৈশবে গুটি বসন্তে আক্রান্ত মালিক শাহের পুত্র সুলতান আহমদ সঞ্জারকে সুস্থ করে তুলেছিলেন, কিন্তু তারপরও সুলতান সঞ্জার বৃদ্ধাবস্থায় পৌঁছার পর খৈয়ামের সাথে তার সম্পর্ক ভালো ছিল না বলে জানা যায়। খৈয়াম সম্ভবত খ্রিস্টীয় 1086 সালে মার্ব শহরে থাকার ইচ্ছা নিয়ে ইস্পাহান শহর ত্যাগ করেন, যেটি কিনা সেলজুকদের নতুন রাজধানী হিসেবে
নির্বাচিত হয়েছিল।
মার্ভ ছিল সে সময় ইরানের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি। এই শহরের 2500 বছরেরও বেশি ইতিহাস রয়েছে। খ্রিস্টপূর্ব 247 থেকে খ্রিস্ট পরবর্তী 224 সাল পর্যন্ত পার্থিয়ান সাম্রাজ্যের শাসনকালে ইরানের রাজধানী ছিল মার্ভ অঞ্চল। পার্থিয়ান সাম্রাজ্য আরসাসিদ সাম্রাজ্য নামেও পরিচিত। মার্ভ একসময় প্রাচীন ইরানের একটি অন্যতম প্রধান রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। এখন পর্যন্ত গবেষণা ও খননকাজ চালিয়ে এই এলাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাত্র 30% উন্মোচিত হয়েছে। ইসলামপূর্ব ও ইসলাম পরবর্তী ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনের ভাণ্ডার এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। খৈয়াম তার মার্ভ সফরের সময়ও গবেষণা ও অধ্যয়ন চালিয়ে যান এবং খৈয়ামের এই ভ্রমণটিও অনেক ক্ষেত্রে তার জন্য গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছিল। বলা হয় যে খৈয়াম সম্ভবত মার্ভ শহরে মিজান আল হোকম এবং কিস্তাস আল মুস্তাকিম গ্রন্থগুলো লিখেছিলেন, যে সম্পর্কে আমরা আগামী পর্বগুলোতে আলোচনা করব। সুলতান সঞ্জার 1097 সালে সিংহাসনে আরোহণ করেন এবং মার্ভ সেই সময়ের রাজধানী ছিল।
আমরা আগেই বলেছি যে সুলতান সঞ্জারের সাথে ওমর খৈয়ামের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, সে কারণে খৈয়াম মার্ভ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সুলতান সঞ্জার সিংহাসনে আরোহণের পরপরই খৈয়াম মার্ভ ছেড়ে নিশাপুরের উদ্দেশ্যে রওনা হন। নিজ শহর নিশাপুরে ফিরে এসে এই শহরেই তিনি তার বাকি জীবন অতিবাহিত করেন। তো শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আগামী অনুষ্ঠানেও আমরা ওমর খৈয়ামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
অমর কিংবদন্তি ওমর খৈয়াম শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 9 মার্চ শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। সরকারি হাসপাতালে 7,459 জন চিকিৎসককে ওএসডি। প্রথম আলো। আঙ্গুলের ছাপ জটিলতা সাবান লেবু দিয়ে হাত ধুতে বললেন নির্বাচন কর্মকর্তা ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম। আদালতে সহিংসতার সব আসামি গ্রেপ্তার হবে বললেন ডিবি প্রধান। পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে মানবজমিন। কলকাতার শিরোনাম। শিলিগুড়ি পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী। অভিজিৎ বললেন তৃণমূল দুর্বৃত্তদের দল। আনন্দবাজার পত্রিকা। আর সংবাদ প্রতিদিন লিখেছে নো ভোট টু তৃণমূল। জুমা নামাজ পড়ার সময় ধেয়ে এলো দিল্লি পুলিশের লাথি, নিন্দার ঝড় দেশ জুড়ে গণশক্তি। আজকালের শিরোনাম। দূষণের জেরে অসুস্থ হতে পারেন প্রায় 1.5 কোটি মানুষ। চীনা ফৌজকে চ্যালেঞ্জ জানিয়ে কৌশলগত অবস্থান ভারতের। অরুণাচলে সেলা টানেল উদ্বোধন মোদির পূবের কলম।
শ্রোতা শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। কুমিল্লা সিটি উপনির্বাচনে সংঘর্ষের খবরটি প্রায় সব দৈনিকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশিত হয়েছে। প্রথম আলো লিখেছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে নগরের 19 নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ নিজামুদ্দিনের সমর্থক। অভিযোগ উঠেছে, বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহারের কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার করে বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। আমার নেতাকর্মীরা কারো উপর হামলা চালায়নি, উল্টো আমার এক কর্মী হাসপাতালে। তিনি আরো বলেন, আমার দিকে কেন অভিযোগ জানি না। প্রথম আলোর অপর এক খবরে লেখা হয়েছে, ময়মনসিংহ সিটি উপনির্বাচন উল্টাপাল্টা টিপে মেশিনই নষ্ট করে ফেলেছেন।
আদালতে সহিংসতার সব আসামি গ্রেপ্তার হবে বললেন ডিবি প্রধান। ইত্তেফাক, যুগান্তর সহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে সহিংসতা মামলার আসামিরা যত শক্তিশালী হোক না কেন তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেন, মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হবে, কে কোন দল করে তা বিবেচ্য নয়। তিনি বলেন, সুপ্রিম কোর্টের ঘটনায় মামলা হয়েছে, ডিবি পুলিশ কাজ করছে। এরই মধ্যে 5 জন গ্রেপ্তার হয়েছেন, তারা সবাই আইনজীবী। বনানী সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সরকারি হাসপাতালে 7,459 জন চিকিৎসককে ওএসডি। দৈনিক প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে, যেখানেই যাই সেখানেই হাসপাতালে ডাক্তার থাকে না শুনতে পাই। এই আক্ষেপ স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরই 7,459 জন চিকিৎসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করে রেখেছে, যা সরকারি চিকিৎসক সংখ্যার 21%। বিশেষ ভারপ্রাপ্ত মানে হল এই চিকিৎসকেরা সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া থেকে দূরে রয়েছেন। হাসপাতালে চিকিৎসক স্বল্পতার এটি অন্যতম কারণ। সরকারি হাসপাতালে চিকিৎসক স্বল্পতার কারণে রোগীরা অনেক ক্ষেত্রে সেবা পান না। উপজেলা ও জেলা পর্যায়ে ভালো চিকিৎসা না পেয়ে রোগীদের নিয়ে ঢাকায় আসার প্রবণতা রয়েছে।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন, মালদ্বীপের মতো ভারত বিরোধী প্রচার বাংলাদেশেও নেপথ্যে কি অন্য রাষ্ট্রের ইন্ধন, কি ভাবছে নয়াদিল্লি? মালদ্বীপে যখন ভারতকে তাড়াও প্রচার তুঙ্গে, একই সময় বাংলাদেশের একটি অংশ ভারত বিরোধিতায় গলা চড়াতে শুরু করেছে। প্রতিবেশী বলে এই ঘটনার অভিঘাতক কিছুটা আশঙ্কার চোখেই দেখছে বিদেশ মন্ত্রক। আর তাই ঢাকায় ভারত বিরোধী সুর প্রকট হওয়ার পেছনে যেসব কারণকে সামনে নিয়ে আসা হয়েছে তাকে প্রশমিত করতে কোমর বেঁধেছে ভোটের মুখে দাঁড়ানো মোদী সরকার। কূটনৈতিক সূত্রের দাবি, জানুয়ারির নির্বাচনে যারা শেখ হাসিনা তথা আওয়ামী লীগের বিরোধিতা করেছিল তাদের একটি বড় অংশ ভারত বয়কট প্রচারে গলা মিলিয়েছে। নয়াদিল্লি মনে করে এর পেছনে কোনো সংগঠিত শক্তি বা রাষ্ট্রের ইন্ধন রয়েছে।
চীন সীমান্তের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেলা টানেলের উদ্বোধন করলেন মোদী। এই শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার লিখেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেলা টানেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামরিক বিশ্লেষকদের মতে, সেলা টানেলে যান চলাচল শুরু হলে তা ভারতীয় ফৌজকে কৌশলগত দিক থেকে অনেকটাই এগিয়ে দেবে। প্রায় 12 কিলোমিটার লম্বা সুড়ঙ্গটি মারফত দ্রুত পৌঁছে যাওয়া যাবে চীন সীমান্ত সংলগ্ন তাওয়াং ও কামেং সেক্টরে। উল্লেখ্য, বরাবরই অরুণাচলকে নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। লাদাখ থেকে শুরু করে অরুণাচল পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চোখ রাঙাচ্ছে লাল ফৌজ। আবারও গালওয়ানের মতো পরিস্থিতি তৈরি হলে দ্রুত এই টানেল দিয়ে পৌঁছে যেতে পারবে জওয়ানরা।
দিল্লিতে জুমা নামাজে মুসল্লিদের প্রহার, নিন্দা, পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা ইন্ডিয়া টুডের খবর। আর গণশক্তি এ সম্পর্কে শিরোনাম করেছে, জুমা নামাজে মুসল্লিদের প্রহার, জুমা নামাজ পড়ার সময় ধেয়ে এলো দিল্লি পুলিশের লাথি, নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। এ খবরে বলা হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাস্তার পাশে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, দেখা যায় নামাজরত মুসল্লিদেরকে পুলিশ কর্মকর্তা প্রহার করছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলেছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর ইন্দার লোক এলাকায়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক আলোচনা ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা।
www আপনাদেরকে ইন্টারনেটের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। জি হ্যাঁ, আজ আমরা তিন ডাব্লিউ বা বিখ্যাত সেই ইন্টারনেটের সঙ্গে পরিচিত হব।
আচ্ছা, আপনিও তিন ডাব্লিউ কে আপনিও যে ইন্টারনেটের সঙ্গে গুলিয়ে ফেললেন, না না না, সেটা আমি মোটেও আশা করিনি। আমার মনে হয় তাহলে আমাদেরকে আগে এই দুটির মধ্যে পার্থক্যটা বুঝে নিতে হবে। তবে তার আগে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং একরাশ প্রীতি ও শুভেচ্ছা।
আসসালামু আলাইকুম। আমাদের নতুন ধারাবাহিক অনুষ্ঠান বাস্তবতা ও ভার্চুয়াল জগতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আপনারা যারা সরাসরি রেডিও তেহরানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাদের সময় নেই কিংবা পরে শুনতে চান, তারা parstoday.ir/bn অ্যাড্রেসে ঢুকে যে কোনো সময় অনুষ্ঠানটি শুনতে পারেন।
চলুন আমরা কিছুটা পেছনে, অর্থাৎ 1960-এর দশকে, যখন ইন্টারনেট জন্ম নিচ্ছিল কেবল, তখনকার যুগে ফিরে যায়। আপনারা জানেন যে সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ চলছিল এবং এই দুই পরাশক্তি পরস্পরের উপর কিভাবে প্রভাব বিস্তার করা যায় সেই প্রচেষ্টায় মেতে উঠেছিল। সে সময় জোসেফ কার্ল রবনেট লিগডিনার নামে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অধ্যাপক বিভিন্ন স্থানে থাকা কয়েকটি কম্পিউটারের মধ্যে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠার ধারণা উপস্থাপন করেন। তার মাথায় যেদিন এই ধারণাটি আসে, তার ঠিক 9 বছর পর সত্যি সত্যি বাস্তবে এরকম একটা গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দেওয়ার জন্য এই নেটওয়ার্কের ব্যাপ্তি বাড়াতে সচেষ্ট হয়।
প্রথমে যে নেটওয়ার্কটি স্থাপন করা হয়েছিল সেটিকে হাতে গোনা কয়েকটি কম্পিউটারের মধ্যে এবং এরপর একটি শহরের বহু কম্পিউটারের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। এরপর টেলিযোগাযোগ ব্যবস্থাকে ব্যবহার করে দ্রুত সেই নেটওয়ার্কে কয়েকটি শহরের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হন মার্কিন বিশেষজ্ঞরা। আর এ কাজ করতে তারা আরপা নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। 1970-এর দশকে এই নেটওয়ার্কে ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে দেওয়া হয়। তারপর বহু বছর পর আর পানেট কোম্পানিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নেটওয়ার্কে ইন্টারনেট নামকরণ করা হয়। জন্মের 30 বছর পর এই নেটওয়ার্ক এতটা শক্তিশালী হয়ে ওঠে যে আর পানেটের একার পক্ষে আর এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠেনি। এ কারণে আর পানেটের বিলুপ্তির মাধ্যমে ইন্টারনেট একটি স্বতন্ত্র যোগাযোগ ব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশ করে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেট আবিষ্কৃত হওয়ার পর ওয়েব বা 3W-র জন্ম হয়। ইন্টারনেটকে যদি আমরা কোনো পাত্র বলে সম্বোধন করি, তাহলে ওয়েবকে তার ভেতরে থাকা পানির সঙ্গে তুলনা করা যায়। ওয়েবের গল্পটি আবার কাগজে থাকা হার্ড ডাটাকে ডিজিটাল তথ্য ভাণ্ডারে রূপান্তর করা থেকে শুরু হয়। তবে তখনও ওয়েব পর্যন্ত যেতে অনেক পথ বাকি ছিল। ইংরেজি ওয়েব শব্দটির অর্থ মাকড়সার জাল। ধারণা করা যায় এই অর্থটির সঙ্গে আমরা যে ওয়েবকে চিনি তার খুব একটা মিল নেই, তবে নামটিকে একেবারে সম্পর্কহীন বলেও উড়িয়ে দেওয়া যাবে না।
ওয়েব সম্পর্কে ভালোভাবে ধারণা পাওয়ার জন্য আমাদেরকে কিছুটা কল্পনা শক্তিকে কাজে লাগাতে হবে। প্রথমে আমাদেরকে একটি সাধারণ মাকড়সার জাল কল্পনায় আনতে হবে। এরপর ওই জালে আটকে যাওয়া মাকড়সাকে এমন কিছু পেইজের সঙ্গে তুলনা করতে হবে যেগুলো ডিজিটাল তথ্য ভাণ্ডারে সমৃদ্ধ। এবারে আমরা এই মাকড়সার জালকে গোটা বিশ্বের সমান বলে ভাবতে পারি। আমাদের এই কল্পনার ফল দাঁড়াবে বিশ্বব্যাপী বিস্তৃত একটি জাল, ইংরেজিতে যাকে বলা যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা সে বিখ্যাত WWW।
ওয়েবের আবার রয়েছে পৃথক তিনটি প্রজন্ম। প্রথম প্রজন্মের ওয়েবে তথ্য ভান্ডার উৎপাদনকারীর পক্ষ থেকে পাঠক বা অডিয়েন্স একমুখী তথ্য পেতে থাকে এবং এই দুই পক্ষের মধ্যে মত বিনিময়ের কোনো সুযোগ থাকে না। দ্বিতীয় প্রজন্মের ওয়েবে পাঠক বা অডিয়েন্স নিজেও তথ্য উৎপাদন করতে পারে। এখানে বহু পাঠক নিজেদের মধ্যেও যোগাযোগ করতে এবং মত বিনিময় করতে পারে। আজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম নামে যত নেটওয়ার্ক দেখি সেগুলো এই দ্বিতীয় প্রজন্মের ওয়েব হিসেবেই পরিচিত। এই প্রজন্মের ওয়েবে কোনো তথ্যকে তার জন্য নির্বাচিত নামে আপলোড করা হয়। এখানে সার্চ ইঞ্জিনটি স্মার্ট নয়, অর্থাৎ আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে চান সেই কিওয়ার্ডটির সঙ্গে মিল রেখে কিছু শব্দ ভেসে ওঠে মাত্র। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে অনেক সময় আপনি যে নামটি লিখে সার্চ দিয়েছেন সেটির মাধ্যমে একগুচ্ছ তথ্য ভাণ্ডার আপনার সামনে ভেসে উঠেছে ঠিকই, কিন্তু আপনি যে বিষয়বস্তু খুঁজে পেতে চেয়েছিলেন তার সঙ্গে ভেসে ওঠা বিষয়বস্তুর কোনো মিল নেই।
এই অসম্পূর্ণতাকে পূর্ণ করার উদ্দেশ্যেই তৃতীয় প্রজন্মের ওয়েবের প্রয়োজন দেখা দেয়। এই প্রজন্মের সার্চ ইঞ্জিন হবে স্মার্ট এবং এটি পাঠকের কাঙ্ক্ষিত বিষয়বস্তুকে আরও সুনির্দিষ্টভাবে সামনে নিয়ে আসবে। সেই সঙ্গে পাঠক বা ব্যক্তি তার হাতে থাকা তথ্যের সঙ্গে বিষয়বস্তুর যৌক্তিক সংযোগ ঘটাতে পারবেন। যেমন ধরুন, আপনি বিভিন্ন পরিষেবার বিলের সঙ্গে ক্যালেন্ডারের তারিখের একটি সংযোগ ঘটিয়ে দিলেন। এবার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট তারিখ অনুযায়ী আপনার বিলগুলো পরিশোধ করতে থাকবে। এছাড়া এখন ছবি বা ইমেজের মাধ্যমে বিষয়বস্তু সার্চ করা যে ব্যবস্থা চলে এসেছে সেটিকেও তৃতীয় প্রজন্মের ওয়েব হিসেবে অভিহিত করা যায়।
এবার প্রশ্ন আসে, আমরা ইন্টারনেটের এই বিস্ময়কর জগৎকে কেন ভার্চুয়াল জগৎ বলি? আসলে আমরা যেসব বস্তুকে ধরতে বা ছুঁতে পারি সেগুলোই বাস্তব জিনিস, কিন্তু ভার্চুয়াল বা অপার্থিব জগৎ হচ্ছে সেই জিনিস যেটি আমরা ধরতে বা ছুঁতে পারি না, কিন্তু বাস্তব জীবনে অর্জিত অভিজ্ঞতা থেকে আমরা জিনিসটি সম্পর্কে একটা নিশ্চিত ধারণা পেতে পারি। অল্প কথায় যদি বলা যায় তাহলে বলতে হবে, ভার্চুয়াল জগতে আমরা একটি বিষয় বা বস্তুর প্রভাব দেখতে পাই, খোদ বিষয়টিকে নয়।
আমরা বিষয়টিকে আরো ভালো করে বোঝার জন্য একটি উদাহরণ দিতে পারি। আমরা একটি কুকুরের কথা কল্পনা করতে পারি যেটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি পেজ খুলেছে। এক একটি পেজে এক এক নামে সে যা খুশি তাই পোস্ট করে। এক জায়গায় সে নিজেকে শিল্পী, আরেক জায়গায় ক্রীড়াবিদ, অন্য এক জায়গায় নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেয়। অনেকেই তার এ পরিচয়গুলো বিশ্বাস করে এবং কেউ কেউ তাকে হিংসা করতেও থাকে। অবস্থাটা এমন এক পর্যায়ে পৌঁছায় যে কোনো দিন যদি কুকুরটি অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এবং নিজের বাস্তব পরিচয় তুলে ধরতে চায়, সেদিন অনেকেই তার আসল পরিচয়টি বিশ্বাস করবে না। এই উদাহরণটিতে একটি সমস্যা আছে, আর তা হল ভার্চুয়াল জগৎ মানেই ধোঁকাবাজি নয় কিন্তু ভার্চুয়াল জগৎকে ইচ্ছা করলে এরকম ধোঁকা দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়।
আমাদেরকে মনে রাখতে হবে, বর্তমানে ভার্চুয়াল জগৎ যদিও আমাদের বাস্তব জীবনের একটা অপরিহার্য অংশে পরিণত হয়েছে, তারপরও আমাদের বাস্তব জীবন ও ভার্চুয়াল জগতের মধ্যেকার পার্থক্যের জায়গাটুকু ভুলে গেলে একদম চলবে না। এই অনুষ্ঠানের প্রথম পর্বে যেমনটি আমরা বলেছি, আমরা যদি পার্থক্যের জায়গাটি ভুলে যাই তাহলে আমরা পিনোকিওতে পরিণত হব। আমরা তা যদি হতে না যাই তাহলে আমাদেরকে দেখতে হবে বাস্তব জীবনের প্রয়োজনের কতটা অংশ আমরা ভার্চুয়াল জগতে খুঁজে ফিরছি। সবাইকে ধন্যবাদ।
ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা শীর্ষক আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আমেরিকার বাণিজ্যিক জাহাজ ও কয়েকটি ডেস্ট্রয়ার ধ্বংস করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনো যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা কঠিন হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঢাকায় বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষ সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ মহাপরিচালক। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।